নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে তোমরা নিশ্চয়ই শুনে ফেলেছ রাজা ভট্টাচার্যর কলমে মেজো মামা সিরিজের তৃতীয় গল্প কালতৃষ্ণার প্রথম পর্ব। এখন তোমাদের জন্য নিয়ে চলে এলাম এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা প্রথমবার চ্যানেলে গল্প শুনতে এসেছো বা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে সমস্ত গল্পের আপডেটস তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। তাহলে আর দেরি না করে শুরু করা যাক রাজা ভট্টাচার্যর কলমে মেজোমামা সিরিজের তৃতীয় গল্প কালতৃষ্ণার দ্বিতীয় তথা অন্তিম পর্ব।
এই রাস্তার উপরে গাড়ি রাখা যে কি ভয়ঙ্কর ঝামেলার ব্যাপার, আজ তা হাড়ে হাড়ে টের পেলেন সুমিত। যুধিষ্ঠির পাঁচ মিনিট ঘোরাঘুরির পর বিরক্ত গলায় বলল,
আপনারা নেমে পড়ুন, আমি দেখছি কি করা যায়, আর আপনাদের কাজ মিটে গেলে আমাকে ফোন করে দেবেন, আমি চলে আসব।
বিকেল পাঁচটা, চিতপুর রোড মানে রবীন্দ্র সরণিতে এই মুহূর্তে মানুষের ঢেউ খেলছে। এতটা আগে আসারও দরকার ছিল না, আর অর্ণবের বাড়িও ঠিক এদিকে নয়, কিন্তু আপাতত কন্ট্রোল মেজোমামার হাতে। সকালে অর্ণব বেরিয়ে যাওয়ার পর থেকে মেজোমামা সুমিতের স্টাডি রুমটা দখল করে বসেছিলেন। বলে দিয়েছিলেন তাকে যেন কেউ বিরক্ত না করে, তার একটু পড়াশোনা করার দরকার আছে। বেরিয়েছিলেন একেবারে লাঞ্চের আগে। দুপুরের খাওয়া দাওয়া সেরে হঠাৎ করেই মেজোমামা বলেছিলেন,
চলো সুমিত, একটু আগে ভাগে বেরিয়ে পড়া যাক। পার্ক স্ট্রিটে আমার চেনা একটা কিউরিও শপ আছে, একবার সেখানে যাওয়া দরকার। তারপর সিধে বড় বাজার। তোমার দুপুরে ঘুমানোর বদভ্যাস নেই তো?
না না, ঘুমানোর কোনো ব্যাপারই নেই, সারা দিন দৌড়ে বেড়ায়, আর চেম্বার না থাকলে বই। আপনি চেঞ্জ করে নিন, আমি একটু যুধিষ্ঠিরকে ফোন করে।
ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়েছিলেন দুজনে, প্রথমে পার্ক স্ট্রিটের সেই কিউরিও শপ। এখানে ঢুকে অবশ্য সুমিত মুগ্ধ হয়ে গিয়েছিলেন, যদিও মেজোমামা ঠিক কি যে করলেন সেটা তার মাথায় ঢুকল না। আজকালকার দিনেও যে এইসব মান্ধাতার আমলের জিনিসপত্র পাওয়া যায় এবং লোকজন সেসব কিনেও নিয়ে যায়, এটা তার ধারণার বাইরে ছিল। একটা সোফায় বসে হাঁ করে আলমারিতে রাখা সেই সব আদ্যিকালের বাসনকোসন, গয়না, মূর্তি, কাঠ, মার্বেল বা সিল্কের তৈরি জিনিস, সেসবের দিকে তাকিয়ে রইলেন তিনি। আর মেজোমামা সেই যে,
একটু বসো সুমিত, এক্ষুনি আসছি,
বলে ভেতরের দিকের একটা দরজা খুলে ঢুকে গেলেন, বেরোলেন পাক্কা এক ঘন্টা পর। সুমিত শুধু লক্ষ্য করলেন মেজোমামার মুখটা থমথমে, ভুরু কুচকে আছে। তিনিও কিছু বললেন না, সুমিতও কিছু জিজ্ঞেস করার সাহস পেলেন না। পার্ক স্ট্রিট থেকে সোজা রবীন্দ্র সরণী, এদিকটা খুব ভালো করে চেনেন না সুমিত। অর্ণবের দেওয়া ঠিকানাটা কাছেই, একটা রাস্তার পরে। মেজোমামা যে ঠিক কি খুঁজে বেড়াচ্ছেন সেটাও তার মাথায় ঢুকল না, শুধু এটুকু বুঝতে পারছিলেন যে এই জায়গাটা অদ্ভুত। সাত পুরনো জরাজীর্ণ বাড়ির পাশেই মাথা তুলে আছে ঝাঁ চকচকে ফ্ল্যাট। ফুটপাত বলে কিচ্ছু নেই, সর্বত্র ছোট বড় দোকান, প্রত্যেকটা ইঞ্চি থেকে ব্যবসার গন্ধ আসছে, বড় বাজার বলে কথা। শীতের বিকেল দ্রুত শেষ হয়ে আসছে, এসব দিকে অবশ্য অন্ধকার নেমে আসে না, তার বদলে জ্বলে ওঠে দোকানের আলো। মেজোমামা অদ্ভুত ভঙ্গিতে দুপাশের বাড়িগুলো দেখতে দেখতে হাঁটছেন ফুটপাথের রেলিংয়ের পাশ দিয়ে। সুমিত ভয়ে ভয়ে তাঁর পেছন পেছন হাঁটতে লাগলেন। সারাক্ষণই মনে হচ্ছে এইবার বোধহয় মেজোমামা কোনো ঝাঁকামুটের সঙ্গে ধাক্কা খাবেন, নইলে মালপত্র বয়ে নিয়ে যাওয়া ভ্যানগুলোর সামনে পড়ে যাবেন। অবশ্য তেমন কিছু ঘটল না, তার বদলে কি এক অদৃশ্য চিহ্ন দেখে হঠাৎ থমকে দাঁড়ালেন মেজোমামা। সুমিত লক্ষ্য করলেন তার ডান হাতটা উঠে এসেছে বুকের ওপরে, যেন পাঞ্জাবির তলায় লুকানো পাঁজরগুলোকে হাতের মুঠোয় চেপে ধরার চেষ্টা করছেন তিনি। মুখের প্রত্যেকটা পেশি শক্ত হয়ে গিয়েছে। স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন একটা বাড়ির দিকে। একটু অবাক হয়ে সুমিত সেই বাড়িটার দিকে তাকালেন। অসম্ভব পুরনো বাড়ি একটা। এই রাস্তায় এরকম পুরনো বাড়ির অভাব নেই, কিন্তু এমন জীর্ণ দশা কোনোটারই বোধহয় হয়নি। ছিঁড়ি ছাদহীন দোতলা বাড়ি, বহুকালের মধ্যে রঙের প্রলেপ পড়েনি। নিচের তলায় টিনের শেডের নিচে সার বেঁধে দোকান, দেওয়াল থেকে লোহার রড বেরিয়ে রয়েছে বিপজ্জনকভাবে।
বাড়িটা কি আপনার চেনা মেজোমামা?
আর থাকতে না পেরে জিজ্ঞেস করলেন সুমিত। প্রথমটায় মেজোমামা প্রশ্নটা শুনতেই পেলেন না, তার মুখটা সামান্য হাঁ হয়ে গিয়েছে, চোখ দুটো বড় বড়। বেশ কিছুক্ষণ ওভাবেই বাড়িটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ পাঞ্জাবির ভিতর থেকে তিনি বের করে আনলেন সেই স্ফটিকের মালাটা। সেদিকে তাকিয়ে সুমিতের চোখ দুটো মেজোমামার মতোই বড় বড় হয়ে গেল। একটা গাছের তলায় দাঁড়িয়ে আছেন তারা, রাস্তার আলো সরাসরি পড়ছে না এখানে, তাই বুঝতে অসুবিধা হচ্ছে না যে মালাটা থেকে এই মুহূর্তে উজ্জ্বল বেগুনি আলো ঠিকরে আসছে।
কার বাড়ি এটা?
এবার গাড়ির শব্দের ওপরে গলা তুলে জিজ্ঞেস করলেন সুমিত। সম্বিত ফিরে এলো যেন মেজোমামার। বাড়িটার দিক থেকে তার চোখ ঘুরে গেল সুমিতের দিকে, সেই দৃষ্টিতে অপার বিস্ময়।
জানো সুমিত, কলকাতার সবচেয়ে পুরনো রাস্তাগুলোর মধ্যে এটা একটা। কেউ কেউ বলেন চিৎপুর রোড হল কলকাতার প্রথম পাকা রাস্তা। যখন কলকাতা নিতান্ত একটা গ্রাম ছিল, তখনও এই রাস্তাটা ছিল একটা বিখ্যাত তীর্থপথ। এই রাস্তা ধরেই দূর দূরান্ত থেকে লোকজন কালীঘাটে যেত তীর্থ করতে, মায়ের পুজো দিতে। কাশীপুরের গানেন শেল ফ্যাক্টরির কাছেই চিত্তেশ্বরী মন্দির আছে এখনো। সেই মন্দির নাকি 400 বছরের পুরনো। এই রাস্তা দিয়েই সেই মন্দিরে যেতে হতো, তাই এই রাস্তাটার নাম হয়ে গিয়েছিল চিৎপুরের বড় রাস্তা। সেই যে হুতম প্যাচা লিখেছিলেন, চিৎপুরের বড় রাস্তায় মেঘ করলে কাদা হয়, মনে আছে?
মনে আছে বই কি, কিন্তু আপনি এখানে এভাবে দাঁড়িয়ে গেলেন যে, এই বাড়িটার কি কোনো বিশেষত্ব আছে?
এককালে এই রাস্তার সমস্ত বাড়ির কোনো না কোনো বিশেষত্ব ছিল, এখনো বিস্মিতা চিহ্ন খুঁজে পাওয়া মুশকিল। এতবার বাড়িগুলোর নম্বর পাল্টানো হয়েছে যে পুরনো নম্বর অনুযায়ী কোনো বাড়ি খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। তবে এই বাড়িটা,
কথা শেষ করলেন না মেজোমামা। তার বদলে একটা দীর্ঘশ্বাস ফেলে আরো কিছুক্ষণ তাকিয়ে রইলেন বাড়িটার দিকে। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন,
চলো এবার যাওয়া যাক। এখান থেকে অর্ণবের বাড়ি খুব দূরে হবে না, পাশের রাস্তাটার নামই এজরা স্ট্রিট। এক মিনিট দাঁড়াও তো।
কাঁধের ঝোলা ব্যাগটা থেকে মেজোমামা এবার বের করে আনলেন কয়েকটা ছোট ছোট কাগজের টুকরো। এগুলো অবশ্য সুমিতের চেনা। আজ সকালে বেরিয়ে যাবার আগে অর্ণব একটা অদ্ভুত কাণ্ড করেছিল। পার্স থেকে বের করে আনা কয়েকটা ভাঁজ করা ডায়েরির পাতা এগিয়ে দিয়েছিল মেজোমামার দিকে, বলেছিল,
এগুলো দেখুন, আজকাল প্রায় রোজই সকালে এই কাগজগুলো কুড়িয়ে পাচ্ছি টেবিলের উপরে। কে লিখছে কখন লিখছে জানা নেই, আর আমাদের মধ্যে কারোর হাতের লেখাও এরকম নয়। অথচ রোজই সকালে মিন্টুদে এরকম দু একটা কাগজ এনে দিচ্ছে আমাকে, বলছে ওগুলো নাকি টেবিলের উপরে পড়েছিল। দেখুন যদি কিছু বুঝতে পারেন।
কাগজগুলো হাতে নিয়ে যে মেজোমামার মুখ চোখের নিমেষে বিবর্ণ হয়ে গিয়েছিল সেটা বুঝতে ভুল হয়নি সুমিতের। কয়েক সেকেন্ড বিস্ফারিত চোখে কাগজগুলোর দিকে তাকিয়ে তিনি বিড়বিড় করে বলেছিলেন,
বিশ্বাস্য।
কিছু বললেন?
এখন কিছু বলবো না, তুমি এসো। আজ সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে আমরা আসছি তোমার ওখানে। ঠিকানাটা একটু লিখে দিয়েছে।
সুমিতের বুঝতে অসুবিধা হল না এই মুহূর্তে মেজমামার হাতে রয়েছে সেই কাগজগুলোই। শুধু তার হাত দুটো কেন যে থরথর করে কাঁপছে সে কথা তিনি বুঝতে পারলেন না। সুমিত কিছু বলে ওঠার আগেই অবশ্য নিজেকে সামলে নিলেন মেজমামা। কাঁপা হাতে কাগজগুলোকে আবার ঢুকিয়ে নিলেন ব্যাগের মধ্যে। তারপর সুমিতের দিকে ফিরে তাকিয়ে বললেন,
চলো সুমিত, সময় হয়ে গেছে।
কিসের সময় হয়ে গেছে সে কথা জিজ্ঞেস করার সাহস হল না সুমিতের। কেন যেন তার মনে হচ্ছে আজকের রাতটা অন্যরকম হতে চলেছে। অর্ণব আর তার বন্ধুদের ব্যাপারটা সম্ভবত ভয়ঙ্কর গোলমেলে কিছু। তা না হলে মেজমামা এরকম অদ্ভুত আচরণ করতেন না। পরক্ষণেই তার মনে হল একটা কথা, লোক থই থই আলো ঝলমলে এই রাস্তারা আসলে কলকাতার প্রাণকেন্দ্র। তার এত কাছে এমন একটা অদ্ভুত রহস্য ঘনিয়ে উঠেছে তা এখানে দাঁড়ালে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। আর এই পুরনো বাড়িটার ব্যাপারটাই বা কি? মেজমামা কেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না? অজস্র জিজ্ঞাসা নিয়ে মেজমামার পেছন পেছন হাঁটতে লাগলেন সুমিত। তিনি এমনভাবে হেঁটে যাচ্ছেন যেন এইসব অঞ্চলের রাস্তাঘাট তার নখদর্পণে, অথচ জীবনে কখনো স্থায়ীভাবে কলকাতায় থাকেননি মেজমামা। আসেনও কালভদ্রে, আর এলেই বলতে থাকেন,
আমি বাবু জঙ্গলেই ভালো থাকি, সেখানে রাস্তাও নেই, রাস্তা হারানোর ভয়ও নেই, তোমাদের এই কলকাতা শহর একটা খাঁটি গোলক ধাঁধা।
অথচ আজ মেজমামা অসম্ভব দৃঢ় পায়ে এগিয়ে চলেছেন। বোঝাই যাচ্ছে অন্তত রাস্তা হারানোর কোনো আশঙ্কা তার নেই। একটু এগিয়েই বাঁদিকে একটা রাস্তা ঢুকে গিয়েছে। মিনিট দুয়েকের মধ্যেই সেটা ধরে মেজমামা আর সুমিত এসে পড়লেন এজরা স্ট্রিটে। এইবার ডান দিকে ঘুরে দ্রুত পায়ে এগিয়ে চললেন মেজমামা। সুমিতকে তার সঙ্গে তাল রাখতে গিয়ে প্রায় ছুটতে হচ্ছে। এই মুহূর্তে তাদের দুজনকে দেখলে কেউ বলবে না সুমিত মেজমামার চাইতে প্রায় 20 বছরের ছোট। এই মুহূর্তে অদ্ভুত দেখাচ্ছে রাস্তাটা। দুপাশেই ইলেকট্রিক্যাল জিনিসপত্রের দোকান। আলো যে এত রকমের হতে পারে ধারণাই ছিল না সুমিতের। ঝলমল করছে গোটা রাস্তাটা, তবে লোক চলাচল কমে এসেছে ইতিমধ্যেই। ঘড়ি দেখলেন সুমিত, রাত প্রায় 7:30 বাজে। বোঝাই যাচ্ছে এইবার দোকানগুলো বন্ধ হতে শুরু করবে। একটা একটা করে নিভে যাচ্ছে বাইরে টাঙানো বিচিত্র সব আলো, ছাদ থেকে ঝুলে থাকা ঝাড়বাতি। মেজমামা কিন্তু কোনো দিকে তাকাচ্ছেন না, দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, যেন অর্ণবের বাড়িটা একেবারে নিশ্চিতভাবে চেনা আছে তার। কি আশ্চর্য, সত্যি একটা প্রকাণ্ড বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালেন মেজমামা। সুমিত আর চোখে তাকিয়ে দেখলেন গুগল ম্যাপও দেখাচ্ছে রাস্তা শেষ, অর্থাৎ এই সেই বাড়ি।
এরকম বাড়ি কখনো দেখিনি মেজমামা।
এককালে কিন্তু এই ধরনের বাড়ি কলকাতায় কম ছিল না হে। টেগোর কাস্টেলের নাম শুনেছ? যদ্দূর মনে পড়ছে, যতীন্দ্রমোহন ঠাকুর খোদ উইন্ডসর ক্যাসেলের ধাঁচে বানিয়েছিলেন সেই বাড়ি। এটা অবশ্য তত বড় নয়, তবে মূল নকশাটা সেই একই ইউরোপিয়ান ধাঁচের। টাওয়ারগুলো দেখার মতো।
সত্যি বলতে কি, সন্ধ্যের অন্ধকারে একটু ভুতুড়ে দেখাচ্ছে বাড়িটা। রাস্তার ওপরেই বিশাল প্রাচীর, উঁচু লোহার গেট আধখানা খোলা কিন্তু শিকল দিয়ে বাঁধা। এই বাড়িতে বোধহয় কলিং বেলের ব্যবস্থা নেই। গেটের রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে উঁচু বারান্দা, তাতে সারি সারি থাম, আর থামের ফাঁকে ফাঁকে শ্বেত পাথরের মূর্তি। এই বাড়ির মালিক যে সাংঘাতিক বড়লোক এবং শৌখিন ছিলেন তা আর বলে দিতে হয় না। মেজমামা আবার চাপা গলায় বললেন,
অর্ণবের কথাটা অক্ষরে অক্ষরে সত্যি, বুঝলে সুমিত? উত্তর কলকাতার খাঁটি বড় লোকেরা পয়সা দেখায় না। অর্ণব একবারও বলেনি যে ও এইরকম একটা বাড়িতে থাকে।
সুমিত ঠিক বুঝতে পারছিলেন না এইবার তাদের কি করা উচিত। না জিজ্ঞেস করে অন্যের বাড়িতে ঢুকে পড়াটা আজকাল আর কারোর অভ্যেস নেই। দেখাই যাচ্ছে এই বাড়ির রীতি রেওয়াজ একটু অন্যরকম। মেজো মামার আচরণে অবশ্য কোনো দ্বিধার চিহ্ন নেই। কয়েক সেকেন্ড ঘাড় উঁচু করে প্রকাণ্ড বাড়িটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ কেমন যেন খুশিয়াল গলায় তিনি বললেন,
চলো সুমিত, ভিতরে ঢুকে পড়া যাক।
কাউকেই তো দেখা যাচ্ছে না।
ইসই না, বারান্দায় উঠে ডাকাডাকি করে দেখা যাক।
লোহার গেটের ফাঁক গলে ভেতরে ঢুকে পড়ে সুমিত বললেন,
এই বাড়িতে মাত্র দুটো লোক থাকে, ভাবলেই তো গা ছমছম করার কথা।
বলেই সুমিতে খেয়াল হল হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছেন মেজোমামা, ডান হাতটা চেপে রেখেছেন বুকের ওপর। ব্যস্ত হয়ে সুমিত জিজ্ঞেস করলেন,
আপনার কি শরীর খারাপ করছে?
না 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 না, শরীর খারাপ লাগবে কেন, একদম ঠিক আছি আসলে।
কাঁপা হাতে পাঞ্জাবির ভেতর হাত ঢুকিয়ে আরেকবার সেই স্ফটিকের মালাটা বের করে আনলেন মেজো মামা। শিউরে উঠে সুমিত দেখলেন এইটুকু সময়ের মধ্যেই রং বদলাতে শুরু করেছে তার। রহস্যময় ফিকে নীল রং ঠিকরে আসছে মালা থেকে। তারপর সুমিতের বিস্ফারিত চোখের সামনেই সেই রং বদলে হয়ে গেল গাঢ় নীল। মালাটা একবার কপালে ঠেকিয়ে দ্রুত পাঞ্জাবির মধ্যে ঢুকিয়ে ফেললেন মেজোমামা। তারপর হালকা পায়ে তরতর করে সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে গেলেন। একটা ঘোলাটে বাল্ব চলছে, এত বড় বারান্দাটা একেবারে পরিষ্কার তকতকে। দুই কোণে সামান্য কিছু শুকনো ঘাস পড়ে রয়েছে, দেখলেই বোঝা যায় সেগুলো পায়রাদের কীর্তি। সিঁড়ির ঠিক মুখোমুখি একটা মস্ত দরজা, সেটাও কেমন আলগোছে বন্ধ করা। তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা মাঝারি সাইজের উঠান। মুগ্ধ চোখে আরও একবার দুদিকে তাকিয়ে নিয়ে মেজোমামা দরজাটায় বেশ জোরে শব্দ করে হাঁক দিলেন,
কই হে অর্ণব, গেলে কোথায়, আমরা যে এসে পড়েছি।
প্রায় সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটা কড়া গলা পাওয়া গেল,
কে কে ওখানে?
মেজোমামা সুমিতের দিকে তাকিয়ে চোখ টিপে হাসলেন, চাপা গলায় বললেন,
কতদিন পর যে দরজায় দাঁড়িয়ে হাঁক দিয়ে গৃহস্বামীকে ডাকলাম কে জানে, এককালে যে কোনো বাড়িতে ঢোকার একমাত্র উপায় ছিল এটাই।
তারপর আবার দরজার দিকে ফিরে মুখ ফিরিয়ে উঁচু গলায় বললেন,
আমি প্রেমেন্দ্রনাথ, অর্ণব ফিরেছে, তাকে একটু ডেকে দিন।
এবার হঠাৎ ভেতরে একটা পায়ের শব্দ পাওয়া গেল, যেন দ্রুত পায়ে কেউ এদিকে ছুটে আসছে। একটু পরেই শব্দ করে খুলে গেল দরজাটা, তার সঙ্গে সঙ্গেই জ্বলে উঠল উঠানের আলোটা। আর খোলা দরজার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন মেজোমামা আর সুমিত। কফি হাউসের বেয়ারারা যেমন সাদা রঙের উর্দি পরে কাজ করেন, ঠিক তেমনি একটা পোশাক পরে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন মানুষ। তার বয়স অন্তত ৬০, চুল সব পেকে গিয়েছে, মুখে ক্লান্তির ছাপ। কিছুক্ষণ অবাক চোখে তাদের দিকে তাকিয়ে থেকে তিনি বললেন,
আপনাদের তো চিনতে পারলুম না।
আপনি মিন্টু দা?
হ্যাঁ, আমার নাম তো মিন্টু। আপনি কে? আরে আপনি আমার নাম জানলেন কি করে?
আমি অর্ণবের এক বন্ধুর বাবা, আমার নাম প্রেমেন্দ্রনাথ দেবনাথ, বরপেটায় থাকি। আর এ হলো আমার জামাই সুমিত, ও একজন ডাক্তার, মনের ডাক্তার। আজ সকালে অর্ণব আমাদের বাড়িতে গিয়েছিল, ওর কাছ থেকেই জানতে পারলাম ইদানিং এই বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে। আপনি তো নিশ্চয়ই
মিন্টুদার চেহারাটা যে মেজোমামার কথা শুনতে শুনতেই একেবারে বদলে গিয়েছে সেটা এই আবছা আলোতেও বুঝতে অসুবিধা হল না সুমিতের। এক অদ্ভুত তীব্র চোখে মেজমামার মুখের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। এখন গলা বাড়িয়ে বাইরের উঠানের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে চাপা গলায় তিনি বললেন,
ভেতরে আসুন বাবু, আর আমাকে আপনি বলবেন না, লজ্জা করে।
দরজা দিয়ে ঢুকতেই সেই ছোট উঠানটা, তার চারপাশে সারি সারি ঘর, বন্ধ দরজা, শুধু ঠিক মুখোমুখি ঘরটার দরজা খোলা। সেই দরজা দিয়ে এক ঝলক চৌকো আলো এসে পড়েছে উঠানে।
এদিকে আসুন, খোকা কি বলেছে আপনাদের?
সবই বলেছে, ওর আর ওর বন্ধু বান্ধবদের হাবভাব পাল্টে যাওয়া, জামা কাপড়, তারপর ইংরেজি বলতে শুরু করা, মদের নেশা।
কথা বলতে বলতেই উল্টো দিকের দরজাটা দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন ওরা সকলে। এটা একটা প্রকাণ্ড হলঘর, যেটার কথা সকালে অর্ণব বলেছিল। বাইরের আলো ঝলমলে শহরটা যেন এই ঘরটাকে পেছনে ফেলে 100 বছর এগিয়ে গেছে। এ ঘরের প্রতিটা জিনিস সযত্নে বাছাই করে আনা অ্যান্টি, ঠিক মাঝের বাহারি চেয়ার টেবিলগুলো, দেওয়াল আলমারিটা, এক কোণে রাখা রাইটিং টেবিল, তার উপর গুছিয়ে রাখা দোয়াত আর কলম, মাথার উপরে ঝুলে থাকা ঝাড়বাতি, প্রত্যেকটা জিনিস যেন নিঃশব্দে ঘোষণা করে চলেছে, এ ঘরে আধুনিকতার প্রবেশ নিষেধ।
দেখুন দেখুন ঘরের অবস্থা খানা দেখুন, কেউ বলবে এটা আজকালের দিনের কলকাতা শহরের একটা বাড়ির বসার ঘর? এই যে কি চলছে বাবু, আমি আমি বলে বোঝাতে পারবো না। একই ভূতের বাড়ি, বিখানা ঘর, লোক মোটে দুজন, তার মধ্যে যদি এইসব কাণ্ড শুরু হয়।
এক গ্লাস জল খাওয়াবে মিন্টু, বড্ড তেষ্টা পেয়েছে।
এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল মিন্টুদা, তারপর অসম্ভব লজ্জায় ওর মুখ লালচে হয়ে গেল।
ছি ছি ছি, আপনারা এই প্রথম বাড়িতে এসছেন আর আমি বসতে পর্যন্ত বললুম না, না জল না চা। রাম রাম রাম, বসুন বসুন, আগে বসুন, আগে আমি চা জল নিয়ে আসছি, বসুন।
চা পরে খাবো ভাই, আগে একটু জল খাবো শুধু।
দ্রুত পায়ে বেরিয়ে গেল মিন্টুদা। সেই দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মেজমামা নিচু গলায় বললেন,
বড্ড কষ্টে আছে মানুষটা বুঝলে সুমিত, সন্ধ্যের পর থেকে চাপটা আরো বাড়তে থাকে, তো ফলে প্রাথমিক আতিথেয়তাটুকুও ভুলে গেছে বেচারা।
যা বলেছেন, খুবই লজ্জা পেয়েছেন ভদ্রলোক।
এইবার ঘুরে দাঁড়িয়ে দেওয়াল আলমারির দিকে এগিয়ে গেলেন মেজমামা। সুমিত স্বভাবতই তাকে অনুসরণ করলেন। বিশাল দেওয়াল জোড়া প্রকাণ্ড আলমারি, মন দিয়ে সেটা পরখ করতে করতে মেজমামা আত্মগত সুরে বললেন,
কবে থেকে যে এতে শখের জিনিসপত্র জমানো হচ্ছে ভগবান জানেন, এ বোধহয় এদের অনেক পুরুষের হবি বুঝলে সুমিত, কয়েন থেকে অচল ঘড়ি পর্যন্ত সবই রাখা আছে যত্ন করে, এগুলো বেশি পুরনো। অর্ণবের আনা জিনিসগুলো
ওগুলো ওদিকে আছে বাবু।
ইতিমধ্যে ফিরে এসেছে মিন্টুদা।
ওই মাঝের তাকে একদম বাঁদিকে,
তুমি জানতে আমি আসব?
আজকেই আসবেন তা অবশ্য বলেনি খোকা, তবে সকালে বেরোনোর সময় বলে গেছিল আপনার সঙ্গে দেখা করে তারপর অফিস যাবে।
আর এই বুঝি সেই গ্লাস?
অস্বাভাবিক ধারালো চোখে আলমারির মাঝের তাকে রাখা কারুকার্য করা পানপাত্রটার দিকে তাকিয়ে আছেন মেজমামা। বোঝাই যাচ্ছে মিন্টুদা কি বলেছে তা তার কানে ঢোকেনি।
এই গেলাসটা আনার পর থেকেই যত গন্ডগোল বাবু, হ্যাঁ, নইলে খোকার মতন ছেলে হয় না। ছোট থেকে আমি তো কোলে পিঠে করে বড় করেছি, টুকটাক সিগারেট খেয়েছি, অবরে সবরে, আর আছে ওই চা কফির নেশা। কিন্তু এই 8টা বাজলেই গেলাসটা বের করে বন্ধু বান্ধব নিয়ে বসে যাওয়া, না 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 বাবু, এই 40 বছর ধরে চাকরি করছি এ বাড়িতে, এমন কিছু এর আগে কখনো দেখিনি।
অর্ণবের বাবা বা কাকা কেউ খেতেন না?
খেলেও এইভাবে বন্ধু বান্ধব জুটিয়ে ঘরের মধ্যে বসে খেতেন না। অবশ্য তখন বাড়িতে লোক ছিল আরো বেশি।
আর কিছু অস্বাভাবিক দেখেছ?
আমার পোশাকটা দেখার পরেও এই প্রশ্নটা আপনার মাথায় এলো।
মেজুমামা থমকে গেলেন। সত্যি আজকালকার দিনে এই সাদা ইউনিফর্মটাই যেন অসম্ভব অস্বাভাবিক দেখাচ্ছে।
সকালে যাকে পায়জামা আর ওই ফটুয়া পরে ডাল ভাত রেঁধে দিই, রাতে তাকে এই খিদমতগারের উর্দি পরে সেরি ঢেলে দিতে যে কেমন লাগে সে আপনি বুঝবেন না। আর তারপর থেকে এই বাড়িটা যেন অন্য একটা বাড়ি, অন্য একটা সময়, অন্য কিছু মানুষ, বলে বলতে পারবো না।
কথাটা শেষ করতে পারল না মিন্টুদা, কারণ ঠিক সেই সময়ই বাইরে থেকে শোনা গেল গাড়ির হর্ন। চট করে নিজেকে সামলে নিয়ে মিন্টুদা বলল,
আপনার বসুন, ওই বোধহয় খোকা এলো, এখন দেখলে কিছু বুঝবেন না, সকালে তো দেখলেন, ধরতে পারলেন কিছু?
একটু পরেই ঘরে ঢুকল অর্ণব, ওর মুখে চওড়া হাসি।
আপনারা বেশ আগে ভাগে এসে পড়েছেন, আমারও আবার আজই অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। ও মিন্টুদা, চা দাওনি এখনো? আচ্ছা আপনার বসুন, আমি ঝট করে ফ্রেশ হয়ে আসছি।
কোনো তাড়া নেই, আমরা বরং ততক্ষণ এই জিনিসপত্রগুলো একটু ভালো করে দেখি।
আচ্ছা আচ্ছা, বেশ, দু মিনিটের মধ্যেই আসছি আমি,
বলে তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল অর্ণব। মিন্টুদা ফের ছুটে গেল ভেতরের দিকে, নিশ্চয়ই চা আনতে। এবার আস্তে আস্তে মেজমামার মুখ থেকে মুছে গেল অমায়িক হাসির রেখা। সদা হাস্যময় মুখটা যেন পাথরের তৈরি। তীক্ষ্ণ চোখে একবার গোটা ঘরটায় চোখ বুলিয়ে নিয়ে তিনি বসলেন কোণের দিকে, রাইটিং ডেস্কের পাশে রাখা একটা অদ্ভুত দেখতে চেয়ারে।
বসো সুমিত, একে বলে হাই ব্যাক চেয়ার, আজকাল আর তৈরি হয় না, গদিটা খেয়াল করো।
সেটা অবশ্য খেয়াল না করে উপায় নেই। ছোটখাটো এবং গোলগাল চেহারার সুমিতের প্রায় মাথা পর্যন্ত উঠে গেছে মোটা গদি মোড়া চেয়ারের হেলান দেওয়ার জায়গাটা। উঁচু হাতল দুটো চকচকে পালিশ করা কালো কাঠের তৈরি। চেয়ারটায় বসতে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি হল সুমিতের, ঠিক যেন আগে থেকেই কেউ একজন বসেছিল চেয়ারটাতে। সে চাইছে না সুমিত সেখানে বসুন। চমকে গিয়ে এক পা সরে এলেন তিনি। সঙ্গে সঙ্গে মেজমামার চোখ ঘুরে গেল সেদিকে, জিজ্ঞেস করলেন,
কি হলো সুমিত, এনি প্রবলেম?
সুমিত এমন অবাক হয়ে গিয়েছিলেন যে কয়েক সেকেন্ড কথা বলতে পারলেন না। তারপর কি ভেবে আবার বসতে গেলেন চেয়ারটাতে। এবার অবশ্য আর কোনো অসুবিধে হল না, অদৃশ্য অধিকারী যেন এক ফাঁকে উঠে গেছে চেয়ার ছেড়ে। ফ্যাকাশে এক ফালি হাসি ফুটে উঠল তার মুখে।
না না, ঠিক আছে।
ঠিক এই সময় এক মুহূর্তের জন্য কেমন যেন ম্লান হয়ে গেল ঘরের আলোটা। দুবার দপদপ করে আবার জ্বলে উঠল আলো। সুমিত লক্ষ্য করলেন মেজমামার চোখ ঘুরে গেছে ছাদের দিকে। সেই দৃষ্টি অনুসরণ করে ওপরে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। ঘরে এই মুহূর্তে তাঁরা দুজন ছাড়া আর কেউ নেই, কিন্তু কোনো এক অদৃশ্য ইঙ্গিতে জ্বলে উঠেছে ঝাড়বাতি দুটো, আর তার সঙ্গে তাল মিলিয়ে অদ্ভুত সুরেলা আর গম্ভীর একটা ঘণ্টার ধ্বনি ভেসে আসছে।
গ্র্যান্ডফাদার ক্লক, আটটা বাজলো তার মানে, কিন্তু এ ঘরে তো কোনো গ্র্যান্ডফাদার ক্লক দেখছি না, অন্য কোনো ঘর থেকে।
এমন সময় দরজায় টোকা পড়ল, খুব ভদ্রভাবে কেউ নক করছে দরজাতে। মেজমামা বা সুমিত কিছু বলার আগেই পেছন থেকে শোনা গেল একটা অসম্ভব সাহেবী উচ্চারণ,
কাম ইন জেন্টলম্যান, আই অ্যাম ওয়েটিং ফর ইউ অল।
চমকে পেছনে ফিরে তাকালেন সুমিত। তাঁদের পেছন দিয়েই উঠে গেছে দোতলায় যাওয়ার সিঁড়ি। সেই সিঁড়ির মাঝামাঝি জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন অর্ণব, আর তার দিকে তাকিয়ে সুমিতের মুখটা সামান্য হাঁ হয়ে গেল। এই কয়েক মিনিটের মধ্যেই অর্ণবের সম্পূর্ণ অস্তিত্বটাই যেন পরিবর্তিত হয়ে গেছে। এই মুহূর্তে তার পরনে ধূসর রঙের চেক কাটা কোট, মুখে একটা অদ্ভুত দৃঢ়তা যেটা সকালে মোটেই ছিল না। গোঁফের প্রান্ত দুটো উঠে গেছে ওপরের দিকে, চকচকে কালো চুল মাঝখানে সিঁথি করে আঁচড়ানো, সব মিলিয়ে যেন ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ের কোন আলোকপ্রাপ্ত কলকাতার বাবু। পরক্ষণেই শোনা গেল দরজা খুলে যাবার শব্দ। নিজে থেকেই মেজমামা আর সুমিতের চোখ ঘুরে গেল সেদিকে। এমন দৃশ্য এরা দুজনের কেউই কখনো দেখেননি। পায়ে পা মিলিয়ে হেঁটে এবার ঘরে ঢুকছে আরও চার তরুণ। তাদের প্রত্যেকেরই পরনে পুরনো দিনের স্যুট কোট। সবার আগে যে হেঁটে আসছে তার মাথায় একটা টুপি,
বাউলার হ্যাট। এই কিছুক্ষণ আগেই জেনেছি নামটা।
পার্ক স্ট্রিটের সেই দোকানে কি?
মুখে কথা না বলে মাথাটা ওপরে নিচে নাড়ালেন মেজমামা। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে।
ওয়েলকাম জেন্টলম্যান, লেটস সেলিব্রেট দিস ইভনিং উইথ সামথিং নিউ।
ওদের দুজনের পাশ দিয়ে জুতোয় খট খট শব্দ তুলে আলমারির দিকে এগিয়ে গেল অর্ণব। একবারও ফিরে তাকাল না এদিকে। এতক্ষণে সুমিত খেয়াল করলেন ওর পায়ে রয়েছে অন্যরকম দেখতে চকচকে কালো একজোড়া জুতো।
অলফ করে বলতে পারি এর প্রত্যেকটা কেনা হয়েছে কোনো না কোনো পুরনো জিনিসের দোকান থেকে। কিছু একটা সাংঘাতিক গণ্ডগোল হচ্ছে সুমিত, সাবধান সাবধান।
সামনের দরজা দিয়ে ইতিমধ্যেই ঘরের মধ্যে ঢুকে পড়েছে চারজন লোক। এদের বয়স অর্ণবের মতোই, পোশাক হাবভাব সবকিছুই যেন একই ছকে বাঁধা, ঠিক যেন কোনো পুরনো সিনেমার দৃশ্য অভিনীত হচ্ছে এই মুহূর্তেই ঘরে। এটা যেন সত্যিকারের কোনো ঘর নয়, সিনেমার সেট, আলো নয় লাইটিং। ব্যাকগ্রাউন্ড মিউজিকের অভাবটাও পূর্ণ হয়ে গেল এবার। ঘরের অপর প্রান্তে বেজে উঠেছে গ্রামোফোন, গোল হয়ে ঘুরছে কালো চকচকে রেকর্ড,
নাইন সিম্ফনি বিথোভেন।
এটা সুমিতের চেনা, খোলা হয়েছে পানীয়র বোতল। অন্য কারোর গলা শোনা গেল এবার,
ওয়াও রেড কনিয়াক, ইটস গ্রেট মা বয়, ইটস গ্রেট, ইটস গ্রেট মা বয়।
খাঁটি সাহেবি উচ্চারণ শোনা যাচ্ছে। এমন বোতল সুমিত কখনো দেখেননি। গোল চাকার মতো পল কাটা পাত্র থেকে ঢালা হল ফরাসি পানীয়, আর সেটা ঢালা হচ্ছে
সেই পানপাত্র। তুমি তো দেখতে পাচ্ছ,
মাথা নেড়ে সায় দিলেন সুমিত। তার কথা বেরোচ্ছে না মুখ থেকে, কারণ সম্পূর্ণ অন্য একটা ব্যাপার এই মাত্র মাথায় এসেছে তার।
মেজো মামা, একটা কথা বলি?
বলো বলো, এই কি অনুমতি নিয়ে কথা বলার সময়?
এরা কেউ আমাদের দেখতে পাচ্ছে না।
কি বলছো? হ্যাঁ তাই তো, কিন্তু এই যে অর্ণবের সঙ্গে কথা বললাম আমরা,
পোশাক পাল্টে নামার পর ও আর একটাও কথা বলেনি আমাদের সঙ্গে, তাকায়নি আমাদের দিকে।
তাই তো, পাশ দিয়েই তো গেল, তাকালো না তো।
এইবার জমে উঠেছে পার্টি, শোনা যাচ্ছে গ্লাসের সঙ্গে গ্লাসের সংঘর্ষের টুংটাং শব্দ, ভেসে আসছে চওড়া গলার হাসির টুকরো, উচ্চস্বরে আদেশ,
বিয়ারা ঠান্ডি পানি লাও, বড়া পোলাও জলদি।
ওই যে উল্টো দিকের দরজা খুলে ভেতরে ঢুকল মিন্টুদা। একটু আগেই অদ্ভুত বেখাপ্পা দেখাচ্ছিল ওকে, এবার ওর সাদা উর্দি চমৎকার মানিয়ে গেছে এই বিচিত্র পার্টির সঙ্গে। হাতে ট্রে, তাতে কি আছে এত দূর থেকে তা বোঝার উপায় নেই।
Do you love shanti, gentlemen?
চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে এক রোগা ভোগা খয়াটে চেহারার কিন্তু লম্বা ঝুলের ছেঁড়া কোট পরা তরুণ।
I just heard it today.
এই বোধহয় বিপ্লব কচুরির দোকান চালায়, ঝরঝড় করে ইংরেজি বলে চলেছে।
শান্তি কি?
এক ধরনের গান, সমুদ্রে যেতে যেতে নাবিকেরা গাইত এককালে।
I thought I heard the old man say, leave her, Johnny, leave her, tomorrow you will get your pay, and it's time for us to leave her. Leave her, Johnny, leave her, oh, leave her, Johnny, leave her.
যে গান গাইছে ওই যে ওই যে প্রশান্তন ছেলেটা, ওইগুলো অরবিন্দ সারাদিন ভুলভাল ইংরাজি বলে ইচ্ছে করে, এখন দেখুন যেন যেন সাহেবের বাচ্চা।
চমকে উঠে ফিরে তাকালেন সুমিত, সবার অলক্ষে কখন যেন মিন্টুদা এসে দাঁড়িয়েছে ওদের চেয়ারের পাশে।
ঠিক 8টা থেকে শুরু হয় এই নাটক,
প্রত্যেক দিন প্রত্যেক দিন। সব যেন পাল্টে যায় ঘড়ি ধরে, দেখলেন না যে এই 8টা বাজলো অমনি।
জোড়ায় জোড়ায় ঘুরে ঘুরে নাচ শুরু হলো এবার। রেকর্ড বদলে দেয়নি কেউ, তবু বদলে গিয়েছে গ্রামাফোনের বাজনাও। দ্রুত ছন্দে বেজে উঠেছে সুর, শোনা যাচ্ছে মেঝেতে জুতো ঠোকার খটখট শব্দ।
ওদের চোখগুলো খেয়াল করছো সুমিত?
না, খেয়াল এতক্ষণ করেননি, এইবার সুমিত লক্ষ্য করলেন। এই মুহূর্তে যারা উদ্দাম নৃত্য করে চলেছে, গলা ছেড়ে গান গাইছে, তাদের প্রত্যেকের চোখ স্থির, বিন্দুমাত্র নড়ছে না চোখ, মুখের পেশি নড়ছে না একটুও। হঠাৎ সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল সুমিতের, মনে হচ্ছে যেন কোনো কবরের অন্ধকার থেকে উঠে এসেছেন কয়েকজন মৃত মানুষ এই শতাব্দী প্রাচীন বাড়ির ভব্য ড্রয়িং রুমে। আজও তারা উপভোগ করে চলেছেন তাদের কাটিয়ে যাওয়া ফুরিয়ে যাওয়া সেই সব ইহলোকের সান্ধ্য সমাবেশের উচ্ছ্বাস। মৃত্যুতে যা ফুরিয়ে গিয়েছিল পরলোকে তাই অফুরান হয়ে উঠেছে, আর এইবার সেই উচ্ছলতা থেকে বেরিয়ে এলো একজন। তার কপালে ঘামের ফোঁটা, তার মুখ মদের প্রভাবে লাল হয়ে উঠেছে। অর্ণব সামান্য টলমলে পায়ে সে এগিয়ে আসছে ঘরের এই প্রান্তটাকে লক্ষ্য করে।
উঠে পড়ো সুমিত, সরে এসো চটপট।
চমকে উঠে সুমিত দেখলেন মেজো মামা ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে সরে যাচ্ছেন আরো কোণের দিকে, প্রায় লাফিয়ে উঠে পড়লেন তিনি। মেজো মামার পাশে গিয়ে দাঁড়ালেন দেওয়ালে পিঠ দিয়ে, পাশে দাঁড়িয়ে কাঁপছে মিন্টুদা।
আরে এই হল রোজকার শেষ ধাপ,
সেটা যে কি তার জিজ্ঞেস করার দরকার হল না। শিথিল পায়ে হেঁটে এসে অবসন্ন ভঙ্গিতে ধপ করে বসে পড়ল অর্ণব। এই চেয়ারটাতেই এতক্ষণ বসেছিলেন সুমিত, কয়েক সেকেন্ড মাথা নিচু করে বসে থেকে হঠাৎ হাত বাড়িয়ে ডেস্কের ড্রয়ার খুলে কয়েকটা কাগজ বের করে আনল অর্ণব। তারপর একে একে বেরিয়ে এলো কালি কলম, পাখির পাখনা দিয়ে তৈরি সেই কলম। আর যেটা দেখা যাচ্ছে তার মা হাতে, সেটা অবশ্য সুমিত চোখে দেখেননি কখনো। অভ্যস্ত ভঙ্গিতে সেটা দিয়েই পালকটা কেটে নিল অর্ণব।
কুইল কাটার ইও জোগাড় করেছে?
না না, ওই উটনে কুড়িয়ে পেয়েছিল ওই অরবিন্দ নামের ছেলেটা।
বোঝা উচিত ছিল আমার।
কি বোঝা উচিত ছিল মেয়ে মামা?
আর থাকতে না পেরে জীবনে প্রথম এই মানুষটার উপর প্রায় ঝাঁঝিয়ে উঠলেন সুমিত।
হচ্ছেটা কি এখানে? এরা এমন করছে কেন? এটা কি সত্যি শেয়ার সাইকোসিস ডিসঅর্ডার নাকি অন্য কিছু? আপনি পরিষ্কার করে কিছু বলছেন না কেন?
তুমি এখনো বুঝতে পারছো না সুমিত, এই দৃশ্য, এই গান, এই নাচ সব দেখেও কিচ্ছু বুঝতে পারলে না?
নাথিং নাথিং, কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। এরকম কোনো মনোরোগ নেই, থাকলেও আমি জানি না। একদল অল্প বয়সী ছেলে একসঙ্গে হঠাৎ।
ওই শুনুন, ওই
শিউরে উঠে থমকে গেলেন সুমিত, তার সঙ্গে মেজমামাও। মেজমামা দ্রুত পায়ে উঠে গেলেন সিঁড়ির কয়েকটা ধাপ। ওনা দুজন কথা বলতে বলতে উঠে এসেছেন সিঁড়ির কয়েকটা ধাপে। সামান্য উঁচুতে দাঁড়িয়ে এই মুহূর্তে হলঘরের দিকে তাকালে দেখা যাচ্ছে এক আশ্চর্য দৃশ্য। দ্বিতীয় ঝাড়বাতিটার নিচে অর্থাৎ ঘরের ঠিক মাঝখানে গোল হয়ে দাঁড়িয়েছে চার বাঙালি তরুণ। তাদের পরনে 150 বছরের পুরনো ফ্যাশনের পোশাক। অরবিন্দ তার টুপিটা খুলে নিয়ে গুঁজে রেখেছে বগলের নিচে, আর মস্ত হলঘর জুড়ে গম গম করছে একটা অদ্ভুত গানের কলি।
God save our gracious queen, long live our noble queen. God save the queen, God save our gracious queen, long live our noble queen.
Queen? God. পাক্কা 2.5 বছর আগে কিং চার্লস III রাজা হয়েছে ইংল্যান্ডের। এ ঘরে কি এখনো সে খবর এসে পৌঁছয়নি?
পৌঁছানোর কথা নয় সুমিত।
এই বলে নিজের কাঁপা তর্জনী দেওয়ালের একটা নির্দিষ্ট দিকে তুলে ধরলেন মেজমামা, আর সেদিকে তাকিয়ে ফ্যাকাশে হয়ে গেল সুমিতের মুখ। দেওয়ালে যে সাদা কালো ছবিটা টাঙানো রয়েছে সেটা না চিনতে পারার মতো মূর্খ তিনি নন। আজকালকার ছেলেমেয়েরা হয়তো এই মুখ আর চেনেই না, কিন্তু ইতিহাসের একনিষ্ঠ পাঠক হিসাবে ডক্টর সুমিত চক্রবর্তী এই ছবিটা চিনেন বইকি। ওটা কুইন ভিক্টোরিয়ার ছবি।
সুমিত এই ঘরে অচল হয়ে আছে সেই সময়, দ্য ভিক্টোরিয়ান এজ। খাঁটি সাহেব হয়ে ওঠার প্রতিযোগিতা চলত সেদিনের কলকাতার যুবকদের মধ্যে। মদ আর মাংস এই খেয়েই এরা তথাকথিত এনলাইটেন্ড হয়ে উঠতেন বলে মনে করতেন। একেই কি বলে সভ্যতা পড়নি? মনে নেই সেসব কথা? আশ্চর্য উপায়ে সেই সময়টা আবার ফিরে এসেছে এই ঘরে।
কেন, কি সেই উপায়?
নিচের হলঘর এখন ভেসে যাচ্ছে সম্মিলিত সুরের বন্যায়।
সকালে সেটা ছিল নিছক ধারণা। দুপুরে কিউরিও শপে গিয়ে বুঝলাম আমার আন্দাজটা ঠিক ছিল, একেবারে ঠিক। ওই পানপাত্র কার ছিল সেটা অনুমান করা উচিত ছিল তোমার সুমিত।
ওই রূপোর গ্লাসটা যার কথা অর্ণব সকালে বলছিল?
একদম একদম সেই রূপোর পানপাত্র। 1960 সালে বিদ্যুৎ সাহিনী সভা একজন কবিকে সংবর্ধনা দিয়েছিল। কালী প্রসন্ন সিংহের কথা মনে আছে তোমার? কালী সিংহ মহাভারতের অনুবাদ করেছিলেন যিনি।
উত্তম পেঁচার নকশা?
ঠিক, সেই কালী সিংহ ছিলেন সেই কবির পরম ভক্ত। আর বন্ধুরাও কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন ঠাকুর কে ছিলেন না সেই তালিকায়। তাঁরা সবাই মিলে সংবর্ধিত করেছিলেন এক আশ্চর্য কবিকে, সেই প্রথম বোধহয় কোন বাঙালি কবিকে এইভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আর সেই দিনই অন্যান্য আরো কিছু উপহারের সঙ্গে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল একটি বহুমূল্য রূপোর পানপাত্র।
কি বলছেন আপনি?
সেই সময় কবি থাকতেন 6 নম্বর লোয়ার চিৎপুর রোডের একটি ভাড়া বাড়িতে।
সেই বাড়িটা যার সামনে আপনি একটু আগে গিয়ে দাঁড়িয়েছিলেন?
ঠিক তাই, ঠিক তাই। আজ সেই বাড়ির নম্বর বদলে গিয়েছে। পুরনো ম্যাপ দেখে সেটাকে খুঁজে বের করতে গিয়েছিলাম কিউরিও শপে। সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই রং বদলে ফেলেছিল আমার স্ফটিকের মালা।
তাই তো, উজ্জ্বল বেগুনি রং ঠিকরে আসছিল ওটার থেকে।
তখনই বুঝতে পেরেছিলাম ওয়ার্ক স্ট্রিট সেমেট্রির কবর ছেড়ে আরো একবার উঠে এসেছেন মহাকবি। কিন্তু কেন, হঠাৎ এমন কি ঘটল যার টানে তিনি ফিরে এলেন পরলোক থেকে?
ওই পানপাত্র।
রাইট, অ্যাবসলিউটলি রাইট। স্ত্রী হেনরিয়েটা এবং সন্তানদের নিয়ে সাংঘাতিক অভাবের মধ্যে একটা দীর্ঘ সময় ওই ভার্সাই শহরে কাটাতে হয়েছিল তাঁকে। সম্ভবত তখনই তিনি এই পানপাত্র বিক্রি করে দেন, নইলে বাঁধা রাখেন আর ছাড়াতে পারেননি। কবির প্রাণের চেয়েও প্রিয় সেই পানপাত্রটি কিনে নিয়ে কলকাতায় ফিরিয়ে এনেছিল অর্ণব। জানতেও পারেনি সেই পানপাত্রের টানেই এখানে ফিরে এসেছেন মহাকবি। আরও একবার বিস্তৃত করেছেন নিজের প্রভাব। এজরা স্ট্রিটের এক পুরনো বাড়ির বসার ঘরে গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য, নিজের সময়। অর্ণব এবং তার বন্ধুদের মধ্যে দিয়ে তিনি আরও একবার সফল করে তুলেছেন তাঁর স্বপ্নের জীবনযাত্রা। বন্ধু, কাব্যপাঠ, মদ্যপান, এমনকি তাঁর অনন্ত ধার করার স্বভাব তাঁর অমিত ব্যয়িতা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল গৌতমের মধ্যে।
কিন্তু কিন্তু তাঁর আসল রাজত্ব, তাঁর লেখা, সেটা ছাড়া যে কল্পনাই করা যায় না।
সুমিতের গলা এখন থরথর করে কাঁপছে। পকেটে হাত ঢুকিয়ে সেই ছেঁড়া কাগজের টুকরোগুলো বের করে আনলেন মেজমামা। তারপর কাঁপা হাতে বাড়িয়ে দিলেন সুমিতের দিকে। হ্যাঁ, কয়েকটা কবিতার পংক্তি, কাঁচা হাতের লেখায় ফুটে উঠেছে কয়েকটা অচেনা লাইন। শব্দগুলো অচেনা, কিন্তু সেই রাজসিক ভঙ্গিমা চিনে নিতে ভুল হতে পারে না কারোরই।
আর কতদিন সৌরি এই অতল জলে পুড়িবে বিরহানলে তব কিং করি, হে রাধা রমন শীঘ্র কহতার অমারে। তার এই কবিতা তো পড়িনি।
পড়ার কথাও নয়, বহু কষ্টে তোমার স্টাডিতে বসেই খুঁজে বের করলাম। এটা তাঁর লেখা নারায়ণের প্রতি লক্ষ্মী কবিতার আরেকটা ভার্সন। প্রত্যেকটা কাগজে এরকমই টুকরো টুকরো কাটাকুটি, পুরনো কবিতার নতুন চেহারা।
বিস্ফারিত চোখে ছোট ছোট কাগজগুলোর দিকে তাকিয়ে রইলেন সুমিত। এক অসন্তুষ্ট মহাকবি ফিরে এসেছেন নিজের অমর লেখনীর ত্রুটি সংশোধন করে নিতে।
তার মানে অর্ণব এখন ওই রাইটিং টেবিলে বসে
নিশ্চিতভাবে কবিতাই লিখছে। এসত, তবু একবার পরখ করে নেওয়া যাক।
সন্তর্পণে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নেমে এলেন সুমিত আর মেজমামা। নিঃশব্দে গিয়ে দাঁড়ালেন অর্ণবের ঠিক পেছনে। দেখলেই বোঝা যায় অর্ণবের এই মুহূর্তে বাহ্য জ্ঞান নেই। ঘরে তার বন্ধুরা এখন আবার গোল হয়ে ঘুরে ঘুরে নাচছে, সেই কলরোল তার কানে ঢুকছে না, কাগজের উপর ঝুঁকে পড়েছে সে। ডান হাতে ধরা পাখির পালক ঝড়ের বেগে ছুটে চলেছে সেই কাগজের উপর দিয়ে, আর কাগজের উপর যা লেখা হয়ে যাচ্ছে তা চিনতে অবশ্য সুমিতের ভুল হল না। বেঁচে থাকতে তার বড় ইচ্ছে ছিল, মেঘনাথ বধ কাব্যের প্রথম চারটি সর্গ আবার নতুন করে লিখবেন, আরো নিখুঁত করে তুলতে হবে তার জীবনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে, বাঙালির ম্যাগনাম ওপাস যেন সব দিক থেকেই নিখুঁত হয়ে ওঠে। তাই আজ দ্বিতীয় সুযোগ পেয়ে বাংলার একমাত্র মহাকবি খসখস করে লিখে চলেছেন,
সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু চলি যাবে গেলা জম্পুরে অকালে, কহো হে দেবী অমৃত ভাষিনী কোন বীর বরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনর্রক্ষ কুল নিধি রাঘবাড়ি।
অন্তিম সুযোগটির পূর্ণ সদ্ব্যবহার করে নিতে পরকাল থেকে ফিরে এসেছেন বাঙালির একমাত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। এবার আর তাঁর কাব্যে কোন ত্রুটি থাকবে না। সমাপ্ত হল মেজমামা সিরিজের তৃতীয় গল্প কাল তৃষ্ণা। রচনা এবং স্বয়ং মেজমামার ভূমিকায় ছিলেন রাজা ভট্টাচার্য, গল্প পাঠে ছিল রণদীপ, অন্যান্য চরিত্রে ছিল তমাল, ইন্দ্রনীল, কৌশিক, রক্তিম, অভিযান, বুবাই এবং পিয়ালি। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি, গল্পটার নাট্যরূপ করেছে দিশানি, সমগ্র পরিবেশনা এবং পরিচালনায় টিম থ্রিলারল্যান্ড। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিতে ভুলো না এবং অবশ্যই শেয়ার করে দিও, আর হাইপ করে আমাদের হাইপ পয়েন্টস বাড়াতে প্লিজ প্লিজ সাহায্য করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভকামনা। সবাই ভালো থেকো, ভয় থেকো।